রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্য অন্য দিনের মতো আজকেও আমরা ইনশাআল্লাহ তাবারক তাআলা আর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারী তাআলা, নাত রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি আপনাদের কল আর এসএমএসগুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর চমৎকার এক বিষয় নিয়েছে আজকেও আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। যেহেতু আমরা মুসলমান আর মুসলমান সমাজে বসবাস করি, মুসলমান ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন, ধর্মীয় জ্ঞানটাও অর্জন করা আমাদের উপরে খুবই জরুরি। প্রতিদিন মাদানী চ্যানেলের মাধ্যমে এক দুইটা করে কথাও যদি শিখতে পারি, এক দুইটা করে মাসলা মাসাইলও যদি শিখতে পারি, এক দুইটা আয়াতের তর্জমাও যদি জানতে পারি, বছর শেষে দেখা যাবে আল্লাহ তাআলার দয়ায় অনেক ইলেম আমরা অর্জন করতে পেরেছি। সাথেই থাকুন দর্শক শ্রোতা, নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, কি নিয়েছি আলোচনা করার জন্য একটু পরেই আপনাদেরকে জানাবো। চলুন আমরা শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত এবং স্ক্রিনে তার তর্জমা দেখে নিই। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য কি ইরশাদ করেছেন, জি আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون صدق الله العظيم।
আল্লাহু আকবার, চমৎকার আয়াতে কারিমা ছিল। যদি আমরা এর পূর্বে কখনো এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে থাকি বা কানজুল ইমান থেকে অনুবাদ পড়ে থাকি, তো অবশ্যই আপনাদের স্মরণে এসে গেছে আল্লাহ তাবারক তাআলা কি ইরশাদ করেছেন। এই আয়াত কয়েকটা আয়াত যে শুনলাম, এর মধ্যে একটি অংশ এমন ছিল, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগালে পাওয়া এবং না রাতের পক্ষে সম্ভব দিনকে অতিক্রম করা। এক উদাহরণ এখানে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন একটা বিষয়ের উপরে, আর না প্রত্যেকেই নিজ নিজ বৃত্তের মধ্যে ঘুরছে। আল্লাহ তাবারক তাআলা কুদরত তো দেখুন, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগালে পাওয়া, কখনোই কাছে পাওয়া সম্ভব নয়, না রাতের পক্ষে সম্ভব দিনকে অতিক্রম করা। আল্লাহ তাবারক তাআলা কুদরত দেখুন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হুকুম দিয়েছেন, রাত রাতের মতো অতিবাহিত হচ্ছে, দিন দিনের মতো অতিবাহিত হচ্ছে, আর সূর্য সূর্যের মতো করে ঘুরছে, চাঁদ চাঁদের মতো করে ঘুরছে, উপকৃত হচ্ছে আমরা। আল্লাহ তাবারক তাআলার সৃষ্টিগুলো আমাদের জন্য, মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের হুকুম মোতাবেক আমাদেরকে চলা এবং জীবনকে অতিবাহিত করার সে তৌফিক দান করুক। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, খুবই সুন্দর, এবং আমাদের প্রত্যেকের সুন্দর একটি জীবন গড়ার জন্য এ বিষয়টা জানা এবং বোঝা, আমল করা খুবই দরকার। উপার্জন তো প্রত্যেকেই করে, মানুষ যেহেতু আমরা সকলেরই উপার্জন করতে হয়, একটা বয়সের সীমা আছে, কেউ বা 10 বছর বয়সে উপার্জনে নেমে যেতে হয় পরিস্থিতির শিকারে, আবার কেউ 20 বছর বয়সে উপার্জনের জন্য নেমে যায়, আবার কেউ 30 বছর বয়সে, যে 30 বছর বয়সে উপার্জনের নামে তার হয়তো পিছু টান থাকে না, লেখাপড়া কমপ্লিট করার পরে সে উপার্জনে নামে, আর যে 10 বছরে নামে খোঁজ নিয়ে দেখবেন হয়তো বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটাই নিঃস্ব যে 10 বছর বয়সে যে ছেলেটাকে স্কুল মাদ্রাসায় থাকার কথা আজ সে কাজের জন্য ঘুরছে মানুষের দ্বারে দ্বারে, আর যে 20 বছর বয়সে নামে এটা মোটামুটি একটা পর্যায়ে বাংলাদেশের লেখাপড়া করুক বা না করুক যে অবস্থাতেই থাকুক না কেন, মোটামুটি 20 বছরের পরে অর্থাৎ যদি লেখাপড়া রানিং থাকে তাও ইন্টারের পরে হয়তো জব না হয়তো ব্যবসা যে কোনো একটা ধরতে হয় তাকে সে ধরে নেয়। উপার্জন যেহেতু সবাই করে, আচ্ছা এই উপার্জন শুরু করলো কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছরে, শেষ কবে হয়? কারো শেষ নিঃশ্বাস পর্যন্ত শেষ হয় না, আবার কারো অবসর পর্যন্ত, এক একজনের এক একটা লিমিট থাকে। এখানেও যেহেতু উপার্জন সবাই করে, পুরুষ মানুষের দিক থেকে বলছি আমি, সব পুরুষরাই উপার্জন করে, এর মধ্যে 2টি ধাপ আছে, আবার কেউ সৎ আবার কেউ অসৎ, কেউ সৎ উপার্জন করতে পারে আবার কেউ অসৎ উপার্জন করে। যারা সৎ উপার্জন করে তাদের মধ্যে একটা সুচিন্তা আছে, হালাল উপার্জন করবো এতে আল্লাহ বরকত দিবেন, আর যে অসৎ উপার্জন করে সে বরকতের নিয়তে নয়, দুনিয়ার চাহিদা তার এতটাই বেড়ে গেছে তাই সে অসৎ উপার্জন করে, বেশি উপার্জন করতে পারলে দুনিয়াটা ভালো মতো তার চলবে। আজকের যে বিষয় নিয়েছি সৎ উপার্জন, এই সৎ উপার্জনের মধ্যে উপার্জনের বরকত কীভাবে লাভ করতে পারি আমরা, হালাল উপার্জনের বরকত কী রয়েছে, হালালের ব্যাপারে কোরআনে পাকে কী তাগিদ দেওয়া হয়েছে, হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ইরশাদ করেছেন, এ সকল বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনাগুলো শুনবো। এর পূর্বে আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠানে আমরা একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর আল্লাহ চাই আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা শুনবো, এরপরে নাতে রসুলও শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর,
সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হামদ ও কালামের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেন হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে হামদ ও কালাম পরিবেশন করতে চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে মহব্বত সহকারে ইনশাআল্লাহুল করিম আদব সহকারে শ্রবণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা হাবিবাল্লাহ, হককে মাহবুব কে হম মদহ সনা করতে হ্যায় আপনি সে আই নয়ে জিলা করতে হ্যাপনে সে আই নয়ে দিল কি জিলা করতে হামো বন্দে হো দিন খতা করতে হে ও আকা হো সব বখ্শ দিয়া করতে হে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া
حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ. اللہ 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ 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 حسبی ربی جل اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ 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 عمرہ گناہ گر بندہ آمی گناہ گر بندہ کھوما کورے دو خدا آمی گناہ گر بندہ کھوما کورے دو خدا دیکھا نو بیجر روزا شیتھائی پوڑی ای کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ 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 شرب شوکتی مار اللہ شرب شوکتی مار بندر پروتی دویا بار اللہ شرب شکتی مان بندر پروتی دویا بان پریو حبیب کرلن دان جینی ایمانیری جان لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ 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 بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ عمری کس کا مستانہ کون چکور کا جانانا جز میں وہ ہے کل میں وہ جز میں وہ ہے کل میں وہ رنگ و بو میں گل میں وہ جز میں وہ ہے کل میں وہ رنگ و بو میں گل میں وہ افغان قلقل میں وہ نغمات بلبل میں وہ اللہ 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 Allahu 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 Khul jaye dar jannat ke खुल जाए दर जन्नत के दोजख की सब आग बुझे खुल जाए दर जन्नत के दोजख की सब आग बुझे दिल से कोई एक बार कहे दिल से कोई एक बार कहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा Allah, 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 La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, Muhammadur Rasulullah, Sallallahu ta'ala alayka wa sallam.
Allah subhanallah. Darshok je bishoy niyechi amra halal uparjoner barkati dhore nei je Allah tabaraka taala যে আমাদেরকে সৎ পথে চলতে হলে সৎ উপার্জন করতে হলে কিয়ামতের দিনের জবাব দেওয়া লাগবে এই চিন্তা ভাবনা যদি মাথায় থাকে আমাদের তবে আর দোয়া কবুলের চিন্তা ভাবনা যদি থাকে আমাদের অন্তরে ইবাদত কবুলের চিন্তা ভাবনা যদি থাকে আমাদের অন্তরে আমার মুখে যা বলছি আমি মানুষের উপরে তাসির প্রভাব পড়ুক এই চিন্তা ভাবনা যদি থাকে আমাদের উপরে তবে হালাল এর কোনো বিকল্প নেই হালাল আমাদেরকে খেতে হবে কামরুজ্জামান ভাই আছেন আমাদের সাথে আর নূর হোসেন ভাইও আছেন কামরুজ্জামান ভাই থেকে আগে শুরু করি তার থেকে কিছু আলোচনা শুনি আজকের অনুষ্ঠানে এবার নূর হোসেন ভাই থেকে শুনবো হুজুর কি বলবেন আজকের বিষয় নিয়ে
হালাল উপার্জন করা এবং এতে বরকত অর্জন করা খুবই সৌভাগ্যের বিষয় বলা হচ্ছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন হালাল রিজিক বান্দার দেহে যা প্রবেশ করে তার প্রভাব তার অঙ্গভঙ্গ দিয়ে প্রকাশ ঘটে যদি কোনো ব্যক্তি বলা হচ্ছে যার পেট হারাম রিজিক দ্বারা পরিপূর্ণ হয় সে ইচ্ছাকৃতভাবে হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে সে ভুল করবে এটা একটি চিরন্তন সত্য কথা যে হালাল এর পরিবর্তে হারাম ইনকাম করে হালাল খাবার ভক্ষণ করে সে চাইলেও ভুল করে না চাইলেও ভুল করে অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নাফরমানিমূলক কাজ হবে এটা চিরন্তন সত্য তো হালাল ইনকাম এবং হালাল রিজিকের কোনো বিকল্প নেই হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের মধ্যে যে মানুষ খাবার আহার করে এর মধ্যে উত্তম আহার হচ্ছে যা সে নিজে হাতে কামাই করে অর্থাৎ নিজে পরিশ্রমের মাধ্যমে যে রিজিক অন্বেষণ করা হয় আর তা আহার করা হয় এটা সবচেয়ে উত্তম রিজিক এমনিভাবে একাধিক আম্বিয়ে কেরাম সকল আম্বিয়ে কেরাম তারা নিজ হাতে উপার্জন করে আহার করতেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের ব্যাপারে ইরশাদ করছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের জিম্মা আল্লাহ পাকের কাছে নেই সকল প্রাণীর রিজিক আল্লাহ পাক প্রদান করেন এটা ছোট থেকে নিয়ে বড় পশু থেকে নিয়ে ইনসান জিন সকল কিছু রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া কাআইয়্যিম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা আল্লাহ ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়া সামিউল আলিম আল্লাহ পাক ইরশাদ করেন যে ওয়াকাআইয়্যিম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা যে এমন কতক প্রাণী আছে যারা রিজিকের সন্ধান করে না রিজিক সঞ্চয় করে রাখে না আল্লাহ ইয়ারযুকুহা আর আল্লাহ পাক তাদের রিজিক দেয় ওয়া ইয়্যাকুম তোমাদের রিজিক দেয় এই আয়াতে কারিমার মধ্যে দুটি বিষয় বর্ণনা করা হয়েছে প্রথমত হচ্ছে কিছু প্রাণী আছে যারা রিজিককে তারা সঞ্চয় করে যেমন পিঁপড়া দেখবেন এককালীন তারা তাদের খাবারগুলো তাদের গর্তে সঞ্চয় করে রাখে। এছাড়া তারপর দু একটি প্রাণী আছে তারা রিজিকে সঞ্চয় করে রাখে, তোর মধ্যে একটি হচ্ছে মানুষ, যারা সঞ্চয় করে। এমনও দেখা যায়, আমরা হাদিসে পাকে শুনেছি পড়েছি যে আল্লাহ রাসুলের ঘরে মানে তিন দিন পেট ভরে আহার করার মতো কোনো সরঞ্জাম ঘরে থাকতো না। আর এমন বলা হচ্ছে নবী পরিবারের কোনো সদস্যের পরিবারের মধ্যে একাধারে তিন দিন কখনো চলে আগুল জ্বলেনি, তার মানে তারা একাধারে তিন দিন পেট ভরে আহার করতে পারেনি। কিন্তু মানুষ হচ্ছে যে লা তাহমিলু রিজকহা, যে এই মানুষ কিন্তু এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত না, তারা মানুষ সঞ্চয় করে অথচ আল্লাহ ইয়ারযুকু, আল্লাহ পাক রিজিক প্রদান করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমরা রিজিকের তালাশ করো কেন, রিজিক তো আমি তোমাদেরকে দিই। অপর আয়াতে বলা হচ্ছে না যে উমা মিং দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকল কিছুর দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, অর্থাৎ রিজিকের সকল দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে যে তোমরা যদি বলা হচ্ছে নিশ্চয় রিজিক বান্দাকে সেভাবে তালাশ করে যেভাবে তার মৃত্যু তাকে তালাশ করে। দেখুন, আমরা মৃত্যু থেকে পলায়ন করি কিন্তু মৃত্যু আমাদের সর্বদা আমাদের আশেপাশে থাকে, আমাদেরকে সন্নিকটে থাকে। ঠিক তদ্রুপভাবে রিজিক বান্দাকে তালাশ করে। আমার রিজিকে যেটা আছে আল্লাহ পাক সকল বিশ্ব ভ্রমণ করেও হলো সেই রিজিকটাকে আমার কাছে নিয়ে আসবে। যেমন দেখেন উটের মাংস কিংবা দুম্বার মাংস সচরাচর আমাদের যারা বাংলাদেশি মানুষ আমরা খেতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে কখনো হাজি সাহেব তিনি উমরাতে গেলে হজে গেলে কিংবা দেখা যাচ্ছে সরকারি কোনো ব্যবস্থাপনায় এই মাংস মাঝে মধ্যে আমরা আহার করতে পারি। কেন আহার করতে পারি? এটা আল্লাহ পাক এই রিজিকটা আপনার তকদিরে লিখে রেখেছেন। তো এভাবে একটা উদাহরণ দিচ্ছি, এটা গ্রামে একটা উদাহরণ। এক লোক ছিল, সে মানে শুনেছে যে যার রিজিকে যেটা আছে সে সেটা খাবেই।
আচ্ছা,
তো এমনটি বলা হচ্ছে, সে বলছে না আমি খাবো না, দেখি আমাকে কে খাওয়াই, আমি খাবার খাবো না। সে রাগ করলো, তো রাগ করার পরে সে কয়েকদিন যাবৎ খাবার খাচ্ছে না। তার মা বা আত্মীয় স্বজন সবাইকে বলছে খাও বেটা, নাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। না আমি খাবো না, দেখি আমাকে কে খাওয়াই। তো সে ক্ষুধার্ত কিন্তু খাবার খাচ্ছে না। তো মা কী করলো, তাকে খাবার ব্যবস্থা করে দিন কিন্তু সে খাচ্ছে না। তো এক পর্যায়ে সে মানুষের প্রতি বিরক্ত হয়ে গাছে উঠেছে, গাছে উঠে বসে আছে, কেউ তাকে বিরক্ত করবে না। তো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, মা তো মাই, তো মা কী করলো তার জন্য খাবারের প্লেট গাছের নিচে রেখে দিল। ভাবলো যে যখন যখন তার খিদে লাগে সে নিচে এসে খেয়ে নিবে, সে তো বান্দা খাবেই না বলছে, দেখি আমাকে কে খাওয়ায়। তো ওই রাতে ডাকাত আসলো, তো ডাকাত এসে দেখতে বলো গাছের নিচে খাবার, আরে গাছের নিচে খাবার, এত সুস্বাদু খাবার, প্রশ্ন কি? তো দেখা যাচ্ছে গাছের উপর কাউকে দেখা যায়, তাকে নামালো, আগে দেখে খাবারের মধ্যে বিষ আছে কিনা, আগে তাকে দিয়ে খাইয়েছে, খাবে না, তাকে মার দর করে খাবার খাইয়েছে। এই যে দেখুন, একটা উদাহরণ দিচ্ছি, এখানে সে খাবে না প্রতিজ্ঞা করেছে কিন্তু ডাকাতরা তাকে
মারলো,
মারার পর সে খেতে বাধ্য হয়েছে। তো যেটা আপনার রিজিকে আছে সেটা আপনি পাবেনই।
অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে কিতাবের মধ্যেও বর্ণিত রয়েছে, এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের হাদিসে মোবারাকা পড়লেও আমরা দেখি যার রিজিক যেখানে আছে, যার রিজিক যেখানে আছে যতটুকু আছে ততটুকু ওই পরিমাণই, এটা পৃথিবীতেও আমার রিজিক যতদিন আছে ততদিন খাবারের শক্তি আমার আছে, আমার রিজিক ফুরিয়ে গেছে খাবারের শক্তিও আমার থেকে, হাজারো মানুষ বেঁচে আছে না খেয়ে, না খেয়ে এর উদাহরণ হলো ভাত খেতে পারে না, আমরা যেভাবে সচ্ছলভাবে খেতে পারি তারা খেতে পারে না, এভাবে হসপিটালে গিয়ে দেখেন সেলাইনের পাইপ দিয়ে সেলাইন দিয়ে বিভিন্নভাবে তাদের পেট পুরানোর পেট ভর্তির একটা ব্যবস্থা করে রাখছে। আল্লাহ তাবারকতাল্লাহ রিজিক পরিমাণে দিয়েই পাঠিয়েছেন। অনেক মানুষ বয়স হওয়ার পরে খেতে পারে না, বিভিন্ন রোগের বাহানা দিয়ে মিষ্টি খেতে পারে না, অথবা পেট ভর্তি আমাদের মতো ভাত খেতে পারে না, তো বলে এই এই রোগ হয়েছে, কিন্তু এটা একবারও চিন্তা করে না আমার রিজিকে যা ছিল হয়তো বা আমি 40 বছরই তা পূর্ণ করে নিয়েছি, বাকি 20 বছর হায়াত আছে, এখন ওই পানি সেলাইন যা আছে তা দিয়েই আমাকে চলতে হবে। লিমিট থাকে মানুষের, এই এতটুকু লিমিটের মধ্যেই আপনার দুনিয়ার হায়াত শেষ হবে, এই খাবার এই রিজিক আপনার আমার কাছে আছে। এরপরে দেখা যায় যে কিছু মানুষ যারা বিশ্ব ভ্রমণ করে তাদেরকে দেখা যায় আমাদের জামাই যে বের হতে হবে ঘর থেকে, তাড়াহুড়া করে রাতের খাবার খায়নি, খাবো নি, এয়ারপোর্ট গিয়ে খেয়ে নিব, এয়ারপোর্টে এসে দেখে লম্বা সিরিয়াল কাউন্টারে, ব্যাগ দিতে হবে বেল্টে, তাড়াহুড়া করে ওখান থেকেও বের হয়ে গেছে। ভাবছে বিমানে তো খাবার দিবেই, বিমানে উঠে থেকে তার টিকিটেও খাবার নেই, যে রাষ্ট্রে যাবে ওই রাষ্ট্রে গিয়ে পৌঁছালো। এমনও শুনছি আমি প্রায় দুই দিন না খেয়ে ওখানে গিয়ে খেয়েছে। দুই দিনের খাবার আপনার বাংলাদেশে ছিলই না, রিজিকে আপনার বাজেটে ছিলই না দুই দিনের খাবার, কেমনে খাবেন আপনি? দুই দিন পরে গিয়ে সে যেই রাষ্ট্রে যাওয়ার ছিল সেখানে গিয়ে তারপরে খাবার খেয়েছে। এমনও ঘটনা অনেকের সাথে ঘটে। বুঝতে হবে যেখানে আপনি আছেন, যে রিজিক আপনার যেখানে আছে, হয়তো আপনাকে সেখানে যেতে হবে, না হয়তো রিজিক আপনার জন্য চলে আসবে। এই যে রিজিকের একটা ব্যবস্থাপনা আল্লাহ তাবারক তাআলা লিখেছেন। হয়তো আমাদের আকল এটা বলে যে আমি উপার্জন করি, খাই, আমি ইনকাম করি তাই খাবার খাই। যে সকল প্রাণী ইনকাম করে না তারাও তো খাবার খায়। অন্ধ সাপের কাহিনী আমরা মাদানী চ্যানেলে বারংবার শুনি, তাই না? তার খাবারটাও আল্লাহ তাআলার কুদরতের ব্যবস্থায় হয়ে যায়, অন্ধ সাপের খাবারও চলে আসে। তো এই যে খাবারের উপার্জনের এক ব্যবস্থা, এটা তো নামান্তর মাত্র। আল্লাহ তাবারক তাআলা যার যেখানে রেখেছেন সে সেখান থেকে খাবে, সে সেখান থেকে অর্জন করবে। নূর হোসেন ভাই আছেন আমাদের সাথে, তার থেকেও কিছু আলোচনা শুনে আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস শরীফ, আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো। অপর এক হাদিসে মোবারকা যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা পেশাজীবী মুসলমানদের ভালোবাসেন। আরেকটা হাদিস শরীফ যেখানে হচ্ছে যে যেই ব্যক্তির পরিশ্রম করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় আসে তার জন্য সেই সন্ধ্যা মাগফিরাতের সন্ধ্যা হয়।
আল্লাহু আকবার।
আরেকটা হাদিস শরীফ হচ্ছে পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে।
সুবহানাল্লাহ।
এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফফারা নামাজও হতে পারে না, রোজাও হতে পারে না, হজও না, উমরাও না। সেগুলোর কাফফারা হলো সেই পরিশ্রান্ত অবস্থা যা হালাল রুজির সন্ধানে পৌঁছে থাকে। হালাল উপার্জন করার ব্যাপারে এখানে আল্লাহ তাআলার ভালোবাসার ব্যাপারও এসেছে। আল্লাহ তাআলা পেশাজীবী মুসলমানদের ভালোবাসেন, যারা হালাল উপার্জন করে। আজকে তো উপার্জনের ব্যাপারে মাযাল্লাহ এমন অবস্থা চলছে যে হালাল উপার্জন করবে, চাকরি করবে, তো যার চাকরি করছে ইনারও যে আমি যে শ্রমিক রাখছি এর শরীর বিধান কি রয়েছে জানি না। তারপরে যিনি চাকরি করবে ওনারও জানা নেই যে শরীয়ত কিভাবে কিভাবে কি চাকরি করার মতো বিধান রেখেছে, আমি কি কি করলে কিভাবে কিভাবে চললে আমার চাকরিটা হালাল হবে।
কোনো কোম্পানির আন্ডারে আছি, আমার উপার্জনটা হালাল কিভাবে হবে,
হালাল কিভাবে হবে
সেটা কর্মচারী নিজে জানে,
নিজে জানে
আর মালিকও জানে না যে আমি কোন ভাবে আমার কর্মচারীকে স্যালারি দিলে, বেতন দিলে, কাজ করালে শরীয়ত সম্মত ভাবে হবে, এটা মালিকও জানে না।
তো এজন্য এটা শিখে নেওয়া ফরজ প্রত্যেকের জন্য। যেমন কর্মচারী যে রাখবে তার জন্য জরুরি হচ্ছে যে কর্মচারী রাখার বিধিবিধানগুলো, এবং যাকে চাকরি করতে হবে তার জন্য চাকরি করা যে বিধিবিধানগুলো এটা জানা ফরজ,
তা জানতে হবে তাকে।
অথচ এই ফরজ ইলিম থেকেও অনেক দূরে রয়েছে।
মক্তাবতুল মদিনা আমাদের জন্য সহজ করে দিয়েছে
আলহামদুলিল্লাহ, দাওয়াত
ইসলামী উপার্জনের যে মাধ্যম বা পন্থা,
পঞ্চাশটি মাদানী ফুল একটা রিসালাও
রয়েছে,
আর বাহারে শরিয়াতে তো আলহামদুলিল্লাহ পুরো
অধ্যায় রয়েছে
হালাল উপার্জনের বিরুদ্ধে।
যদি আমাদের পড়ার অভ্যাস থাকে, দর্শককে বলবো যে কিতাব পড়ার যদি মন মানসিকতা থাকে আমাদের, তবে আপনি মাকতাবাতুল মদিনা থেকে হালাল উপার্জনের পঞ্চাশটি মাদানী ফুল নামে একটি রিসালা রয়েছে, এটিও আপনি সংগ্রহ করতে পারেন। এর মধ্যে চমৎকার কিছু তথ্য আছে, হালাল উপার্জনের বরকত সমূহের ব্যাপারে লেখা রয়েছে এবং হালাল রিজিকের ব্যাপারে সাপ্তাহিক কিছু বয়ানও আছে, এগুলো আমরা সংগ্রহ করে অধ্যয়ন করতে পারি।
ফয়জানে সুন্নতে রয়েছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির কিতাবে যে এক বুজুর্গ রহমতুল্লাহি আলাইহির বাণী তিনি নকল করেন যে মুসলমান যখন হালাল খাবারের প্রথম লোকমা খায়,
আহা সুবহানাল্লাহ,
তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায় তার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়। হালাল উপার্জনের কি ফজিলত রয়েছে সুবহানাল্লাহ।
এটা কেবলা শাইখ তরিকা তামিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া নিজ রিসালার মধ্যে, নিজ কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করেছেন হালাল উপার্জনের গুরুত্ব বোঝাতে গিয়ে। আমরা আজ হালাল উপার্জনের গুরুত্ব আমাদের কাছে খুবই কম থাকে, আমরা চিন্তা করি যে কোনোভাবে আসলেই হলো, যেহেতু আমি একটা দাওয়াত ইসলামের ডিপার্টের সাথে আমার সম্পর্ক বা আমি আছি মাদানী চ্যানেলে, অনেক স্টাফকে বলতে শুনেছি বাহিরে মাসে 30-40 হাজার উপার্জন করেছি, সেটার উপার্জন তো করছি কিন্তু বরকতের ব্যাপারটা যদি দেখি তো এখানে তার অর্ধেক স্যালারি ওইটার সাথে বেশি বরকত পাই। প্রত্যেকটা বিষয়ে মানুষকে সতর্ক করা হয়, বাহিরে যে চিন্তাভাবনাগুলো মানুষের মাথায়, এখন নূর হোসেন ভাই বললেন কর্মচারী আছে ঠিক আছে কিন্তু আমাকে, আমি যে স্যালারিটা নিচ্ছি এটা হালাল যদি করতে না পারি তবে আমার উপার্জনটা বা রিজিকটা হালাল কিভাবে হলো। এখানেও সেম বিষয়টা চিন্তাভাবনা দেওয়া হয় আমরা টাইমিংয়ের ব্যাপারে, যে আমি যদি চুক্তিবদ্ধ হই যে আমি 8 ঘন্টা ডিউটি করবো, তো 8 ঘন্টার মধ্যে বাহিরের যে চিন্তাভাবনা মানুষের যে আধা ঘন্টা লেট কোম্পানি না দেখলেই হলো, আধা ঘন্টা আগে চলে যাব, আর্লি যাব কোম্পানি না দেখলেই হলো, এখানে দেখা না দেখার প্রশ্ন আসে না, ভয় অন্তরে দেওয়া হয় যে আপনি আগে যাবেন পরে আসবেন, লেট করে আসবেন আগে চলে যাবেন কোম্পানি দেখেনি, কিন্তু আল্লাহ তো দেখছেন আপনার উপার্জনটা তো হালাল হতে হবে। এই চিন্তাভাবনা থেকে অটোমেটিকলি কর্মচারীরা এখানে হালাল উপার্জনের মন মানসিকতা গড়ে নেয় যে না আমাকে হালাল খেতে হবে। তো এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ এখানে যখন মানুষের মাথায় থাকে যে আমি হালাল কিভাবে উপার্জন করতে পারি, আর হালালের চিন্তাভাবনা যখন তার মাথায় থাকবে আল্লাহ তাবারক তাআলা কোনো না কোনো পথ তাকে দেখিয়ে দেবেন,
সহজ
সে পেয়ে যাবে, সহজ পথ সে পেয়ে যাবে হালালের। আর যখন হালাল ইনকামের মাসে 10,000 টাকাও হবে তার মধ্যেও বরকত
বরকত,
তাই না? তার মধ্যেও বরকত না, হয়তো বাংলাদেশের হাজারো ইমাম যাদের স্যালারি 5-6-7 হাজার টাকা কিন্তু তাদের ফ্যামিলিও তো চলছে, আরও ভালো চলছে, বেশি যারা ইনকাম করে বেশি বেশি যারা স্যালারি পায় তাদের চাই তো ইমাম শব্দের ভালো চলে। নিগরানী সুরা সম্ভবত একবার শুনতে পারা বয়ানে বা আমিরুল সুন্নাহ বলছিলেন কখনই কোনো ইমাম সাহেবকে দেখছেন যে কাপড় আয়রন ছাড়া ইস্ত্রি ছাড়া কাপড় পরছে, মানে ফিট ফাট চলে, কিভাবে চলে? আল্লাহ তাবারক তালার এক দয়া থাকে, আল্লাহ তালার এক এহসান তাদের উপরে, খাস দয়া তাদের উপরে, অল্প স্যালারি কিন্তু বরকত তাদের বেশি রয়েছে। তো আমরা হালালের মন মানসিকতা গড়েনি, আল্লাহ চাই ইনশাল্লাহ তাবারক তালা এর উপর এর বরকত আমরা ধীরে ধীরে পাবো। আমাদের যা ভাই আমাদেরকে কিছুদিন নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাতেন, এরপরে আমরা দর্শকের কিছু কল শুনবো, আরও কিছু আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি জি,
পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, নব জীবন পেতাম আমি সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি সফল হতাম আমি, মরণ যদি হতো আমার, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, সিংহাসনে বসার শখ পূরণ হতো আমার, সিংহ সিংহাসনে বসাস পরর হতো আমার, পেতাম যদি বসার সুযোগ, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, দেখা দিবে নবী আমায় আমি এরি আশায়, দেখা দিবে নবী আমায় আমি এরি আশায়, দেখা দিবে নবী আমায় আমি এরি আশায়, থাকতাম অপে ক্ষমা যদি, থাকতাম অপে ক্ষমা যদি প্রিয় নবীর দ্বারে, থাকতাম অপে ক্ষমা যদি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি সালাম, পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি সালাম, হতাম কেমন আনন্দিত, হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দ্বারে, হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, হয়তো হাজার নয় লক্ষ লক্ষ আশিকের মনের এই তামান্না, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে। আল্লাহ পাক আশিকদের অন্তরের মনের তামান্নাকে কবুল করুক, যে কোনোভাবে হোক, যে কোনো পন্থায় হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দরবারে হাজিরি দেওয়ার বা আদব সেখানে সালাম পেশ করার সে তৌফিক আল্লাহ তাআলা দান করুক। দর্শক, আলোচনাও শুনছিলাম, কালামও শুনছিলাম, আপনাদের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি আমরা, এরপরে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরবো। জি, কল শুনি।
আমার নাম ওয়াহিদুল ইসলাম, আমি মাদানী চ্যানেল সব সময় দেখি এবং ভালো লাগে, এটা কিয়ামত পর্যন্ত চলুক আমি এই দোয়াটাই করি।
আমিন আমিন, আল্লাহ পাক কবুল করে নিক, সাথেই থাকবেন সব সময়, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি একটি গল্প শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ,
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। চমৎকার কালামের অনুরোধ আসছে, আমাদের যারা সাথে আছেন যদি পসিবল হয় শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। পরবর্তী কল দেন।
আমার নাম ইমতিয়াজ।
জি,
আজকে অনুষ্ঠান রহমত পূর্ণ প্রভাত আমি সবসময় দেখার চেষ্টা করি, আমার কাছে অনেক ভালো লাগে। রহমত পূর্ণ প্রভাতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করেন, এ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি এবং এর উপর আমল করার চেষ্টা করি। আজকে এই অনুষ্ঠানে যে বিষয় নিয়েছে অনেক সুন্দর একটি বিষয়। এই বিষয় থেকেও অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাবারক ও তাআলা কবুল করুন। চমৎকার অভিমত আপনি ব্যক্ত করেছেন আমাদের সাথে। সময় সাপেক্ষে এবং কিছু ইভেন্টে এই টপিকগুলো যে নেওয়া হয়, অনেক চিন্তাভাবনা করেই নেওয়া হয়। হালাল উপার্জনের বরকত কেন নেওয়া হয়েছে করতে পারে। আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে, চমৎকার অভিমত দিয়েছেন আপনি চ্যানেলকে। পরবর্তী কল দেন। আমার সোনার মদিনা, এই কালামের মধ্যে এখন দুটি কালাম হয়ে গেছে, কোনটা শুনতে চাচ্ছেন? দুইটা কালাম না, সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনি, এটাও একটি কালাম। আবার সোনার মদিনা আমার, হ্যাঁ, লাস্ট চট্টগ্রামের যে ইস্তেমাতে যেটা সম্ভবত হয়েছিল, জি, আচ্ছা লাস্ট সেকেন্ড ঢাকারটায় হয়েছিল এটা, যাই হোক, তো ওই কালামটাও কিন্তু আমার সোনার মদিনা থেকেই। আমাদের যাবার শোনাবেন যেটা সম্ভব হয়, তার এটা শুনবো আমরা ইনশাআল্লাহ। জি জি জি, পরবর্তী কল দেন।
আমার
আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, একটি মানকাবাদ তিনি শুনতে চেয়েছেন। পসিবল হলে আপনার অনুরোধ আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানকাবাদে আমি রিলেসিনাত শুনতে চেয়েছেন। দর্শক শ্রোতাকে বলবো যে বিষয় নিয়ে আলোচনা করছি আমরা, আরও কিছু কথা শুনি কামরুজ্জামান ভাই থেকে হালাল উপার্জনের বরকত নিয়ে। এরপরে আলোচনা ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনাবো। জি হুজুর, আরও কিছু আলোচনা যদি শোনাতেন।
আমরা রিজিক অন্বেষণ করি, হালাল ইনকাম করি, দেখা যাচ্ছে কিছু বিষয়ের মধ্যে আমরা বরকত পাই না। হালাল ইনকাম করি বটে কিন্তু বরকত পাই না। তো বরকত পাওয়ার কিছু মাধ্যম এবং কিছু পন্থা আছে। যদি আমরা দেখি, বরকত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক নিষেধ করেন, কুল ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ পাক রিজিককে প্রশস্তকারী, তিনি যার জন্য ইচ্ছা রিজিককে বাড়িয়ে দেন আর যার জন্য ইচ্ছা রিজিককে সংকুচিত করে দেন। অপর অংশ বলা হচ্ছে, ওয়ামা আনফাকতুম মিন শাই ফাহুয়া ইউখলিফুহু, আর যা তোমরা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো, আল্লাহ পাক তোমাদেরকে এর উত্তম বিনিময় দান করবেন, প্রতিদান দান করবেন। যদি আমরা আল্লাহ পাকের রাস্তায় দান করি, এদের মধ্যে বরকত পাওয়া যাবে। আর একটি মাধ্যম হচ্ছে তাকওয়ার উপর অটল থাকা। যদি আমার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করে দেন। কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহকে যারা ভয় করে তাকওয়াবান, আল্লাহ তার পথকে উন্মোচিত করে দিবেন, তার পথকে সহজ করে দিবেন এবং তাকে রিজিক এমন স্থান থেকে দান করবেন যে লা ইয়াহতাসিব, সে কখনো ধারণা করতে
কল্পনাও করতে পারবে না।
যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনা করতে পারে না। আর একটি বিষয় হচ্ছে, আর অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক ইরশাদ করেন যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই অধিবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অর্জন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকত সমুদার জন্য নাজিল করতাম। তো তাকওয়ার মধ্যে বরকত রয়েছে। আর বরকত পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।
সুবহানাল্লাহ,
যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, এতে আমরা বরকত এবং কল্যাণ পাবো। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক বাড়াতে চায় বা প্রশস্ত করতে চায়, সে যেন বা তার হায়াত বৃদ্ধি করতে চায়, বলা হচ্ছে সে যেন আত্মীয় স্বজন পরিবারের সম্পর্কের সাথে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী মুসলিমে এসেছে, যদি তোমরা রিজিক বাড়াতে চাও, নিজের হায়াতকে বাড়াতে চাও, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। আর একটি মাধ্যম হচ্ছে যে উমরা করা,
সুবহানাল্লাহ,
হজ করা। বলা হচ্ছে যে ব্যক্তি উমরা করে, উমরা তার গুনাহ ও তার অভাবকে দূর
করে দেয়। সুবহানাল্লাহ,
হাদিসে পাকের মধ্যে
আল্লাহর
নবী ইরশাদ করেন যে ব্যক্তি উমরা করে, উমরা তার গুনাহ দূর করে দেব এবং তার
অভাবকেও দূর করে দেয়। সুবহানাল্লাহ।
আরেকটি মাধ্যম হচ্ছে সম্পর্ক করা, সংসার করা। যদি সংসার করা হয় এত আল্লাহ পাক বরকত ধার করেন।
এটা মানুষের মধ্যে ভুল একটা ধারণা, আমি জবই করি, অল্প টাকা স্যালারি আমার, আমি চলতে পারি না, আমি বিয়ে করলে ফের কি খাওয়াবো, এমন একটা আওয়াজ কিন্তু সমাজের মধ্যে আছে।
আল্লাহ পাক কোরআন,
যার রিজিক তো সে নিয়েই আসবে।
আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ যে তোমরা তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদেরকে একে অপরকে সংসার করে দাও। ওয়া ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব থাকে, ইউনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক নিজের ফজল দ্বারা তাদেরকে ধনী বানিয়ে।
সুবহানাল্লাহ।
আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের কাছে বেশি প্রার্থনা করা,
প্রার্থনা করা।
আমরা প্রার্থনা করি আল্লাহ পাক আমাদের রিজিক দান করবেন। আল্লাহ পাক কোরআন মধ্যে ইরশাদ করেন, ওয়াকাল রব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, উদ্উনি আস্তাজিব লাকুম, হে বান্দারা আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব। ইন্নাল্লাযিনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিনা, আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে অসহায়দের প্রতি দয়া,
দয়া করা। সুবহানাল্লাহ।
সদকা করা, এর মাধ্যমে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করেন। আরেকটি হচ্ছে ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা, যদি ইবাদতের মধ্যে আমরা নিজেকে ব্যস্ত রাখতে পারি আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবেন। কোরআন পাক এরশাদছে, আল্লাহ পাক এরশাদ করেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা রিজিক দান করব। অর্থাৎ ইবাদত করলে আল্লাহ পাক রিজিক দান করেন, ইবাদত করলে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করেন। আরেকটি বিষয় হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, যদি আমরা বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করি
আল্লাহ তাআলার মধ্যে বরকত দান করে,
বরকত করলাম।
এটা আপনার থেকে আমরা কোরআনে পাকের কিছু আয়াতে কারিমা শুনলাম, যার মধ্যে প্রমাণিত আছে এই কাজগুলো করতে পারলে আল্লাহ তাবারকতাআলা উপার্জনের মধ্যে বরকত দান করেন। কিছু আমল এটাও আছে সুন্নাতে মোবারকা, যে সুন্নাতগুলো পালন করলে আল্লাহ রসুল বলেছেন কি এই আমলটা করলে তোমাদের রিজিকের মধ্যে বরকত হবে, অভাব দূর হয়ে যাবে। যার মধ্যে একটি আছে খাবারের পূর্বে হাত ধোয়া, এটার ব্যাপার এসেছে না কি যে ব্যক্তি খাবারের পূর্বে হাত ধুবে তো আল্লাহ তাআলা তার সংসার থেকে, তার ঘর থেকে অভাবকে দূর করে দিবেন। এরপর বলা হয়েছে যে ব্যক্তি খালি ঘরে প্রবেশ করে তো প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়া এবং সূরা ইখলাস পাঠ করার কথা বলা হয়েছে, তার সংসার থেকে অভাব দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। এরপরে বলা হয়েছে খাবারের প্লেটকে ভালোভাবে চেটে খাওয়া, এটাও তার দরিদ্রতা দূর হওয়ার এক মাধ্যম রয়েছে। এরপরে সুন্নাত তরিকায় বসে খাবার খাওয়া, যেভাবে এর পূর্বে হয়তো আমি কোনো প্রোগ্রামে বলছিলাম সুন্নাত তরিকা যেভাবে আছে, বসে ডান পা দাঁড় করিয়ে বাম পা বিছিয়ে বাম পায়ের উপরে বসে এরপরে খাবার খাওয়া, এটাতেও ঘরের রোগ বালাই এবং কি বলা হয়েছে অভাব অনটন দূর হয়ে যায়। এরপর বলা হয়েছে দস্তারখানা বিছানোর জন্য, এটাতেও কিন্তু রিজিকের বৃদ্ধির কথা হাদিসে মোবারকার মধ্যে এসেছে, দস্তারখানা বিছিয়ে খাবার খেতে বসা আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন এবং অভাবকে দূর করে দেন। এক তো কামরুজ্জামান ভাই বললেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারকতাআলা আপনার আমার রিজিকে কিভাবে বরকত হবে তার দিক নির্দেশনা দিয়েছেন, হুকুম দিয়েছেন বান্দা এভাবে এভাবে করো তোমার রিজিকের মধ্যে অটোমেটিকলি তুমি বরকত পাবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল ইবাদতের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যে এই এই কাজগুলো করো তোমরা, তবে ঘর থেকে তোমাদের অভাব দূর হয়ে যাবে। এরপর ঘরের যারা বাসিন্দা আছে সালাম দেওয়ার কথা বলেছেন আল্লাহ রসুল, যে ঘরের যারা আছে তাদেরকে সালাম প্রদান করো, আল্লাহ তাআলা তোমাদের সুসম্পর্ক বজায় থাকবে এবং ঘরের মধ্যে শান্তি বর্ষিত হবে আর ঘর থেকে অভাব তোমাদের দূর হয়ে যাবে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে রিজিকের মধ্যে বা উপার্জনের মধ্যে বরকত কিভাবে আমরা নিয়ে আসতে পারি এ ব্যাপারেও কিন্তু চমৎকার হাদিসে পাক এভাবে আমলের মাধ্যমে আমাদেরকে বলেছেন। আমরা আমল করছি না কামরুজ্জামান ভাই, আমাদের সেই চাহিদা নেই। আল্লাহ রসুল বলছেন কি তোমরা বসে পানি পান করো, এখন আমরা সেখানে বসার চিন্তা ভাবনাও মাথায় আসে না।
কথা হচ্ছে আল্লাহ পাক আমাকে আপনাকে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে ত্রুটি মুক্ত হিসাবে সৃষ্টি
করেছে
এবং সকল কিছু পরিপূর্ণতা দিয়ে সৃষ্টি করেছে,
পরিপূর্ণ দিয়েই করেছে,
কিন্তু আমি আপনি বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছি, এটা আমার নিজের কৃতকর্মের ফল, আমি আপনি বিভিন্ন শরীরের ক্ষয়ক্ষতির মধ্যে সম্মুখীন হচ্ছি, এটা আমার আপনার কৃতকর্মের ফল, আমি বরকত শূন্যতায় ভুগছি, এটা আমার কৃতকর্মের ফল। অর্থাৎ আল্লাহ পাক আমাকে সৃষ্টিগতভাবে বরকত দিয়ে, কল্যাণ দিয়ে, পরিপূর্ণতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমি সেই পরিপূর্ণতাকে নিজে ক্ষয় করার চেষ্টা করছি,
আর এই ক্ষয় করে করে নিজের আমি
অবনতি ঘটিয়ে আনছি। এই জন্য আমি নিজেই দেই। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে ইশাদ করেন যে যে তোমরা যা কিছু মানে তোমাদের কাছে ওমা আসো বা কুমি মুসিবাতিন ফাবিমা কাসাবা তাই দিন, তোমাদের যা মুসিবত আসে এটা তোমাদের নিজেদের কারণ, নিজেদের কৃতকর্মের কারণে,
তোমাদের কর্মের ফল এগুলো, তাই না? আল্লাহ তাবারক তাআলা, যেহেতু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি এবং মুসলমান হয়েছি, মুসলমান সমাজে বসবাস করছি, শুরু থেকেই আমি এই কথাটা বলছি, আল্লাহ তাবারক তাআলা মুসলমানের এক নীতিমালা দিয়েছেন।
জি,
তোমার ঘরে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, হ্যাঁ, আজান আর একামত দেওয়ার ব্যবস্থা করো, তাই না? এরপরে কি বলেছেন, সুন্দর একটা নাম রাখো। এরপরে কি বলেছেন, তিন দিন সাত দিনের মাথায় আকিকা করো, তাই না? এরপরে তোমার সন্তানকে ভালো একটা প্রতিষ্ঠানে দিনী জ্ঞান শেখার জন্য ভর্তি করিয়ে দাও, আদব কায়দা শিক্ষা দাও, নবী তিনটি বিষয় তোমার সন্তানকে শিক্ষা দাও, কোন কোন বিষয়, আল্লাহ রসুলের মহব্বত, কোরআনের মহব্বত, সাহাবা ইকরামের মহব্বত। আল্লাহ রসুল বলছেন তিনটি বিষয় তোমার সন্তানকে শিক্ষা দাও। এই যে ধারাবাহিকতা, একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারি যেভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তবে সেখানে শান্তি আর দয়া, ভালোবাসা, মহাব্বত এগুলোই থাকবে। আমাদের যাবে যদি অনুরোধের কালামগুলো শোনাতেন আমাদেরকে এরপরে।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জগতে যে মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশে মোআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মোআল্লার চেয়ে দামি তুমি হ আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় 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 মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না আর ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা আমার প্রাণের মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ তোমার তারে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার
সুবহানাল্লাহ চমৎকার কিছু কালামের অনুরোধ এবং আহমদ রেজা ভাইও সুন্দর করে শোনালেন আমাদেরকে যারা কল করেছেন আপনাদের অনুরোধগুলো পূরণ করলাম আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক কামরুজ্জামান ভাই যদি শেষ কিছু আলোচনা আজকের বিষয় নিয়ে করতেন
জি অবশ্যই আমরা বরকত পাওয়ার কিছু মাধ্যম কিছু টিপস আমরা জেনেছি যে এই পন্থাগুলো অবলম্বন করলে আমরা বরকত অর্জন করতে পারব কুরআন পাক কোরআনে পাকের তেলাওয়াত করা এটিও বরকতের একটি মাধ্যম আল্লাহ পাক কোরআনে পাকের নিঃসাদ করেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারক যে আল্লাহ পাক এই কোরআন এই কিতাবকে নাজিল করেছেন বরকতমে মণ্ডিত করে বরকত মণ্ডিত করে এই কোরআনকে পাঠিয়েছেন যদি আমরা আমি আপনি কোরআনে পাক তেলাওয়াত করি এতে বরকত এবং কল্যাণ পাবো সর্বোপরি এখানে আল্লাহ পাক যে বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করেছেন বলেছেন যে আমরা এই কাজগুলো আমরা করলে বরকত পাবো আরেকটি হচ্ছে সকালবেলা কাজ করা।
সুবহানাল্লাহ,
হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকালবেলার জন্য, ফজরের পরের জন্য আল্লাহ পাকের কাছে বরকাতের দোয়া করেছেন। হাদিসে পাক এসেছে আল্লাহ নবী সাল করেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য তুমি এই সকালকে তুমি
বরকতময় করে দাও। সুবহানাল্লাহ,
আমি আপনি সকালবেলায় কোনো কাজ করি, এই কাজের মধ্যে বরকত আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে দান করবেন। তো পরিশেষে যে কথাগুলো আমরা রিপিট করতে চাই সেটি হচ্ছে, এমন পন্থা অবলম্বন করবো আমরা যেখানে আল্লাহ পাক খুশি হবে, হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে, এই সকল কাজের মধ্যে বরকত রয়েছে। বরকত কোথায় রয়েছে? আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে,
সন্তুষ্টির মধ্যে।
এক কথায় আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে সকল বরকত, কল্যাণ, রহমত সকল কিছু নিহিত রয়েছে। তো এত আমাদের করণীয় হচ্ছে এই সকল কাজ করা যেগুলোর মধ্যে আল্লাহ রাসূল খুশি হয়, আর এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যে কাজগুলো করলে আল্লাহ পাক নারাজ হয়, রসুল নারাজ হয় এবং সামাজিক পর্যায়েও যে কাজগুলো দেখতে ত্রুটিপূর্ণ মনে হয় এগুলো থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এগুলো থেকে আমাদেরকে দূরে
হালাল উপার্জন কিন্তু আল্লাহ তাআলার হুকুম।
জি,
কোরআনে পাকের অসংখ্য আয়াতে কারিমা যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বারবার হালালের দিকে ধাবিত করছে।
জি,
বান্দার জন্য হালাল, কোরআনে পাকের মধ্যে এই আয়াতে কারিমা আছে না কি আল্লাহ পবিত্র এবং পবিত্র বস্তুকেই আল্লাহ তাআলা পছন্দ করেন, তাই না? আবার আল্লাহ বলছেন তোমরা খাও আমার
রিজিক থেকে,
আমার আমার দেয়া রিজিক থেকে এবং ব্যয় করো,
অশ্রব তোমরা আমার রিজিক থেকে আহার করো এবং পান করো, অপচয় করো না, এই রিজিক থেকে তোমরা খাও, আল্লাহ পাকের রাস্তায় দান করো, পান করো, সদকা করো। কারণ আমরা হালালটি উপার্জন করব না হারাম উপার্জন করবো, এটা আমার আপনার জন্য বিবেচনার বিষয়। আমি হালাল পথে যাব নাকি হারাম পথে যাব, রাস্তা দুটো আছে, জান্নাত একটি জাহান্নাম, আমি জান্নাতের দিকে যাব নাকি জাহান্নামের দিকে যাব। তো সর্বোপরি আমাদেরকে আল্লাহ রাসূলের মধ্যে আনুগত্য থাকতে হবে। আচ্ছা, আমরা হালাল ইনকাম করি, বরকত পাচ্ছি না, এর কারণ হচ্ছে আমি নিজে, আমি নামাজ পড়ি না, নামাজ না পড়ে যদি যত কিছু করি না কেন আমি বরকত পাবো না, কারণ বরকত হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে। আমি ঠিক আছে একদিক দিয়ে হালাল ইনকাম করলাম, আরেক দিয়ে আল্লাহ পাকের নাফরমানি
করলাম,
তো আমি কিভাবে বরকত পাবো? তো আমাকে নামাজও পড়তে হবে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো আমাকে পালন করতে হবে, তো আমি নামাজও পড়তে হবে, আমাকে হালাল ইনকাম করতে হবে। আমি দেখতে মাশাআল্লাহ খুব ভালো নেককার কিন্তু নামাজ পড়ি না, এটা তো হবে না, আমাকে নামাজও পড়তে হবে, হালাল ইনকামও করতে হবে, দেখতে সব ঠিক আছে আমি আল্লাহকে নাফরমানি করি, মিথ্যা বলি, এটা আমার বাঁচতে হবে,
হারাম দৃষ্টি দেই, কুদৃষ্টি দেই,
এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এগুলো থেকে বাঁচতে পারলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা
হালাল, হালালের প্রতি আরো আপনার বিশ্বাস বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে যখন আপনি আমি এই সকল কাজ থেকে বাঁচতে পারবো। হালাল উপার্জন করি বা হালালের চিন্তা ভাবনা মাথায় আছে কিন্তু আদার্স টপিকের উপরে আমি হারাম করেই যাচ্ছি, কিন্তু ওই ধোকাটা কিন্তু একদিন হালালের উপরেও পড়বে, একদিন এমন সময় আসবে তখন হালালের প্রতি আমার আর চিন্তা ভাবনা থাকবে না, কেন অন্তর কঠোর হয়ে যাবে এবং পাপের দিকে ধাবিত হবে অন্তর, তখন আর হালালের প্রতি আমার কোনো আকর্ষণ থাকবে না, তখন ওই হারামের দিকেই আবার ফের আমাকে ঘুরে যেতে হয়। কেননা ওই যে নফসানিয়াত মানুষের বিভিন্ন গুনার সাথে জড়িত, হালাল খাচ্ছি কতদিনে আর এভাবে চলবে, তখন দেখা যায় ওই ধোকাটা কিন্তু হালালের উপরে এসে পড়বে, তখন মানে হালালটা ছেড়ে দেবে। দেখা গেছে উদাহরণটা নামাজের ব্যাপার আসতে পারে, নামাজ তো পাচক তো মসজিদে দেখা যায় কিন্তু সাথে সুদ ঘুষের লেনদেন, মানুষকে ঠকানো, আত্মসাত করা, ধোকা দেওয়া, এগুলো আছে তার সাথে। ওই যে ধোকাটা ভিতরে আছে মানুষকে কষ্ট দেওয়ার বা খারাপ কাজের যে চিন্তাভাবনা অন্তরে আছে, ওটা ধীরে 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 তাকে নামাজের যে একটা ছিল মানে মসজিদে যাওয়া আসা, ওটা ধীরে ধীরে কিন্তু তার থেকে
ছাড়া হয়ে যায়। আল্লাহ পাক করেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। তো এখন আমি নামাজও পড়ি, গুনাহও করি,
গুনাহও করি,
এখন কি নামাজের দোষ?
নামাজের দোষ
না, আমার কৃতকর্ম দোষ। আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো, আমি তোমার রিজিক বাড়িয়ে দিব, আমি নামাজ পড়ছি রিজিক পাচ্ছি না, মানে আমার নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে, আমি এবাদত করছি এবাদতে কোনো ঘাটতি আছে, আমি এভাবে বিবাহ করছি আল্লাহ বলছে রিজিক বাড়িয়ে দিব বিবাহ করো, কিন্তু আমি হারাম পন্থায় বিবাহ করছি, বা আমি আমার যেটা চাহিদা এটাকে আমি হারাম পন্থায় অবলম্বন করছি বা অসামাজিকভাবে পরিপূর্ণ করছি, এখন আমি রিজিক পাচ্ছি না, শরীর সম্মত হচ্ছে না বা সামাজিক সমস্যা হচ্ছে না। তো এক কথায় আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে সকল কিছু নিহিত রয়েছে। আমি নামাজ পড়ব, নামাজের পরিপূর্ণতা আমাকে আদায় করতে হবে, আমি ইবাদত করব, ইবাদতের সকল হক আমাকে আদায় করতে হবে, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, তাহলে আমি বরকত পাবো, তারপর আমি কল্যাণ পাবো, এর আগে আমি পাবো না।
কল্যাণের আশা করছি কিন্তু অকল্যাণকে দাওয়াত দিচ্ছি।
জি,
কল্যাণের আশা করছি অকল্যাণকে আমি দাওয়াত দিচ্ছি, তাই না?
এটা হয় না যে আমি তেঁতুল গাছ রোপণ করে আমের ফলের আশা করছি, উদাহরণ তো এমনই, তো আমি যে যার জন্য যে আশা করছি সেটা বীজ বপন করি, এক কথায় আল্লাহ রাসূলের আনুগত্য করি।
আমি জেনে শুনে হারাম উপার্জন করে আমার সন্তানকে খাওয়াচ্ছি, আর সন্তানকে আমি নেককার বানাতে চাচ্ছি, বা সন্তান আমার বাধ্যগত বানাতে চাচ্ছি,
আমি নেককার হয়ে যাই, আমি নেককার হয়ে যাই, আমার সন্তান অটোমেটিক্যালি,
শুধু সন্তান না ঘরের সব নেককার হয়ে যায়,
সবাই নেককার হবে,
আমি ভালো হয়ে যাই, আমার আশেপাশে যারা আছে সবাই ভালো হয়ে যাবে,
আমার মধ্যে যে ত্রুটি থাকবে আমার সন্তানের মধ্যে এই ত্রুটি অটোমেটিক্যালি চলে আসবে, এটা বলতে হবে না, শেখাতে হবে না। আমি যদি মানে এলোমেলো করে থাকি আমার সন্তান এগুলো করবে, আমি যদি অসামাজিক কাজ করে থাকি আমার সন্তান এগুলো করবে, আমি ঠিক হয়ে যাবো, আমার পরিবার ঠিক হয়ে যাবে।
আজকে হয়তো সন্তান বোঝে না, যখন সন্তানের বয়স 15 বছর হবে 20 বছর হবে, তখন সন্তান তো ভাববে যে আমার বাবা তো ছোট একটা চাকরি করতো, সম্ভবত 15-20 হাজার টাকা স্যালারি হবে, কিন্তু এত ভালো কিভাবে আমাদেরকে চালালো, বা এত চাহিদা আমাদের কিভাবে পূরণ করলো। যদি সেই বিবেক আল্লাহ কোনোদিন ওই সন্তানের মধ্যে দেয়, তখন সন্তান ভাববে অবশ্যই বাবা অন্য কোনো পন্থা অবলম্বন করছে।
জি
হ্যাঁ, আচ্ছা, বাবা যেহেতু এই পন্থা অবলম্বন করে বড়লোক হয়ে গেছে, আমাদের চাহিদা পূরণ করছে, আমাদেরকেও এটাই অবলম্বন করা উচিত।
আসলে
এই যে একটা চলে আসে সন্তানের ভিতরে,
এটা চলে আসে, মা বাবা যদি খারাপ কাজ করে এর প্রভাব অটোমেটিক সন্তানের উপর চলে আসে। আমি দেখেছি আমার গ্রামের মধ্যে মুরব্বীরা আছে, তো ছোট একটা বাচ্চা ভুল করলে তো বলে এটা কে, কার বাচ্চা, আরে দাদাই তো এমন ছিল, ওর দাদাই তো এমন ছিল, ওই করবে না। তো দেখুন মুরব্বীরা দাদার উদাহরণ নিয়ে আসে, যারা সমবয়সী তারা বাবার উদাহরণ নিয়ে আসে, আর যারা সহপাঠী তারা মানে নিজের উদাহরণ নিয়ে আসে। এই যে এগুলো হচ্ছে আমাকে আপনাকে বাঁচতে হবে, এক কথায় সর্বোপরি যে সারাংশ কথা, আমাকে আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যে থাকতে হবে, যে কাজ হালাল আমাকে অবলম্বন করতে হবে, আর যেগুলো হারাম এগুলো আমাকে বয়কট করতে হবে।
সেম কথাগুলো আমি এখন যে উদাহরণ আপনি দিয়েছেন, এই কথাগুলো আমি সম্ভবত লাস্ট রমজানেও কোনো একটা প্রোগ্রামে বলছিলাম, এমন কোনো কাজ আমি না করি যার কারণে আমার পরবর্তী প্রজন্মকে কথা শুনতে হয়, এমন কাজ না করি যার কারণে আমার দাদার নাম বা মানুষ খারাপ বলে, আমার বংশকে খারাপ বলে, আমার পরিবারকে খারাপ বলে, আমার বাবাকে খারাপ বলে, এমন কোনো কাজ না করি যার জন্য সম্মান নষ্ট হয় আমার বংশের, এমন কারণে কোনো কাজ না করি আমার বাড়ির সম্মান নষ্ট হয়। এখন যেটা বলেন কামরুজ্জামান ভাই, কি অন্যায় তো করছে একজনে, কিন্তু কার দিকে ইশারা গেছে, আচ্ছা তার দাদা তার বাবা তো এমনই ছিল, এমন কাজ না দাদাই করবে না বাবাই করবে না সন্তান করবে, যার জন্য বংশের সম্মান নষ্ট হয়, বংশের মর্যাদা নষ্ট হয়, এমন কাজ কারোই করা উচিত না, সে দাদা হোক বাবা হোক বা নাতি হোক যে হোক না কেন, কারোই করা এমন কাজ উচিত হবে না, কারণ আমার জন্য আমার বংশের দিকে মানুষ আঙ্গুল তুলবে।
আমি হুজুর কিছুদিন পূর্বে আমার পাশের মানে আমাদের উপজেলাতে একটা ঘটনা দেখেছি, এটা নিউজে এসেছে, যে পিতা মাতার অবাধ্যতার কারণে মানে শরীয়ত বহির্ভূত কাজের কারণে এই অপবাদগুলো এই তিরস্কারগুলো সন্তান সহ্য করতে হচ্ছে, আর এক পর্যায়ে 9 বছর একটা মেয়ে হবে সে নিজেকে আত্মহত্যা করে দিয়েছে, এই মা বাবার
এই লোডটা নেওয়া যায় না, সামাজিক একটা ঝামেলা, তো শরীয়তের বিপরীত কাজ এবং সামাজিক যে একটা লোড এটা সন্তান নিতে পারে না। আমার এই বয়সে আমি অসংখ্য দেখেছি মা বাবার ভুল সন্তানকে খেসারও দিতে হচ্ছে, অনেক দেখেছি, ওই সকল মা বাবার পায়ে হাত রেখে আমি বলছি যে একটা সন্তান যখন নিজের জায়গা থেকে সম্মান অর্জন করতে সন্তানের হয়তো 3 যুগ পার হয়ে গেছে, সে 3 যুগ পরে মা বাবা অবশ্যই 5 যুগ আগের মানুষ, সে 3 যুগ পার হওয়ার পর এই সম্মানটা অর্জন করার পর যখন মা বাবার কোনো ভুলের কারণে সন্তানকে খেসারও দিতে হয়, বাজারে উঠতে পারে না, সমাজে চলতে পারে না, বাবা মা বাবার সেই কুকর্মের কথা বা খারাপ কাজের কথা সন্তানের সামনে বলে, সন্তান এই লোড নিতে পারে না, বাস্তব এটা অনেক কঠিন এই জিনিসটা, সন্তান এই লোড নিতে পারে না। তো আপনারা আল্লাহ বুঝ শক্তি আপনাদেরকেও দিয়েছে, এমন কিছু করিয়েন না, সেটা হালাল উপার্জনের ব্যাপারও হতে পারে, আপনি সুদ ঘুষে লেনদেন করছেন, আপনার সন্তান কোনো মসজিদের ইমাম আছে, মাদ্রাসার টিচার আছে, আর তাকে দেখলেই মানুষ বলে আপনি তো মাদ্রাসায় চাকরি করেন, লেখাপড়া তো মাদ্রাসায় করছেন, কিন্তু আপনার বাপ তো এখনও সুদের লেনদেন করে, বলেন তো ওই মুহূর্তে ইচ্ছা করে সন্তান মনে মনে ভাবে আল্লাহ জমিনটা কেন ফাটে না, আমি নিচে চলে যাই, এই কথা কেন শুনতে হলো আমাকে, এরকমের বহুত আছে। সন্তান ইমাম সাহেব মসজিদের বা মুয়াজ্জিন সাহেব, মা পর্দা করে না, সন্তানকে শুনতে হয় হয়তো কমপক্ষে দৈনিক একবার হলেও শুনতে হয়, ভাই আপনার মাকে তো বুঝান, আপনি তো মসজিদের মুয়াজ্জিন আছেন ইমাম আছেন, কিন্তু আপনার মা এরকমের বা আপনার ভাবি এরকমের, আপনার বোন এরকমের, এই লোডগুলো নিতে পারেন অনেক সময় অনেকে, তবে চিন্তাভাবনা করা উচিত, যার যার স্ট্যাটাস থেকে তাদেরকে সম্মান করা উচিত, সম্মান দেওয়া উচিত, তার ওই সম্মানটা বজায় রাখা উচিত। আমার জন্য আমার বাবার সম্মান, আমার জন্য আমার সন্তানের সম্মান নষ্ট হবে, এটা একদম উচিত হবে না, আর করাও ঠিক না। আল্লাহ তাবারকতাল আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে দর্শক আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
সবারি উর্ধে তোমার মাকাম, ইয়াসিনতাহা তোমারি নাম, ইয়াসিনতাহা তোমারি নাম, খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, আরশে আজমে চর্চা তোমার তুলো না নেই প্রিয় নবী তোমার, আরশে আজমে চর্চা তোমার তুলো না নেই প্রিয় নবী তোমার, জান্নাতে লেখা তোমারি নাম, জান্নাতে লেখা তোমারি নাম, খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। রহমত
পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।